اخلاص ایمون مرے یا الہی
الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم شکل پوری الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ والسلام علیک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلى آلك وأصحابك يا نور الله. ابن ماجہ شریفر حدیث مبارکہ رویچے عن النبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم قال ما من مسلم يصلي علی الا صلت علیہ الملائکۃ ما صلى علي فليقل العبد من ذلك او ليكثر. অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান যতক্ষণ আমার উপর দুরূদ শরীফ পড়তে থাকে, ফেরেশতারা তার উপর রহমত বর্ষণ করতে থাকে। এখন বান্দার ইচ্ছা সে বেশি পড়বে নাকি কম পড়বে, এটা নিয়ম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন যে আমরা দুরূদ শরীফ পাঠ করলে আমাদের জন্য প্রার্থনা করবে, আমাদের উপর রহমত বর্ষিত করবে আল্লাহ তাআলার ফেরেশতারা। এখন আমরা কম দুরূদ শরীফ পড়ি না বেশি পড়ি এটা আমাদের উপর নির্ভর করে। যদি আমরা চাই বেশি রহমত তো বেশি পড়ুন, আর যদি কারো রহমতের প্রয়োজন নাই তো সে কম পড়ুক। অবশ্যই কারোই এমন নাই যে কম রহমত প্রয়োজন, সবাই বেশি চায়। তাই আমাদের উচিত বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একসাথে একত্রে দুরূদ ও সালাম পাঠ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন عليك يا حبيب الله سلام عليك يا رسول الله سلام عليك يا حبيب سلام عليك أنت شمس الضحى أنت بدر الدجى أنت صادر العلا أنت نور الهدى يا رسول الله سلام يا حبيب الله سلام عليك صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া রাকউ মাআর রাকিঈন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। আয়াতে মুবারাকার অর্থ ওয়া আকিমুস সালাহ, এবং নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা রকিইন, এবং রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজের আদেশ দিয়েছেন, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা এবং রুকুকারীদের সাথে রুকু করা। এই আয়াতের তাফসিরে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে ওলেমায় বনি ইসরাইল, যারা বনি ইসরাইলের ওলেমা ছিল, আলিম ওলেমা ছিল, তারা তিনটি রোগের শিকার ছিল, তাদের মধ্যে তিনটি রোগ ছিল। প্রথম হচ্ছে আত্মগৌরব, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকেও বিভিন্ন জায়গায় বলেছেন যে বনি ইসরাইলরা মনে করত, তাদের আলিম ওলেমারা মনে করত যে আমরা আল্লাহ তাআলার বন্ধু, আমরা খুব নেককার পরহেজগার এবং তাকওয়াবান, আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি খুশি আছে, আমরা কখনোই জাহান্নামে যাব না, আমরা জান্নাতেই যাব, জাহান্নামে যদি যেতেও হয় তো কিছুদিনের জন্য যাব, তারপর আবার জান্নাতে যাব। মানে তাদের মধ্যে এটা একটা আত্মগৌরব কাজ করত, তারা এই রোগের শিকার ছিল, নিজেদেরকে ভালো মনে করত। দ্বিতীয় রোগ হচ্ছে সম্পদের লোভ, তারা তৎকালীন সময়ে অমুসলিম শাসকরা তাদের জন্য অনুদান নির্ধারণ করে রেখেছিল, ওইসব উপহার আর অনুদান বন্ধ হয়ে যাওয়ার ভয় তারা করত আর এর জন্য কালেমা পড়ত না, মূল হচ্ছে সম্পদের লোভ। আর তৃতীয় হচ্ছে তারা হিংসায় পতিত ছিল। হযরত ইয়াকুব আলা নবিয়ানা ওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের পর থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন তারা সকলেই বনি ইসরায়েলের মধ্যে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলকে সম্মান দিয়েছিলেন যে এত ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে ইউসুফ আলাইহিস সালাম, তারপর ধারাবাহিকভাবে আর যত নবী রাসূলগণ এসেছেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারা সকলেই বনি ইসরায়েলের মধ্যে এসেছেন। তো তাদের একটা সম্মান ছিল যে এটা আমাদের শান মর্যাদা যে আমাদের সম্প্রদায়ের মধ্যে এত নবী রাসূলের আবির্ভাব হয়েছে। কিন্তু শেষ জমানায় আমাদের প্রিয় নবী রাসূলে আরবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বনি ইসরায়েলে হয় নাই, ইয়াকুব আলাইহিস সালামের বংশে হয় নাই, বরং হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের বংশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। আর এই জিনিসটাই তারা সহ্য করতে পারে নাই যে এত বছর ধরে, এত হাজার বছর ধরে যে নবী রাসূলগণদের আগমনের যে একটা ধারাবাহিকতা তাদের সম্প্রদায়ে চলছিল এটা বন্ধ হয়ে গেল। আর তারা পূর্বে থেকেই জানতো যে শেষ জমানার নবী আসবেন যার মর্যাদা সকল নবী রাসূলদের মধ্যে সবচেয়ে বেশি হবে, তো তারা এই এক্সপেকটেশন লাগিয়ে রেখেছিল, এই আশা ছিল যে তো সব নবী রাসূল প্রায় আমাদের সম্প্রদায়ের মধ্যে এসেছে ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে, তো সে সর্বশেষ নবী যার মর্যাদা সবচেয়ে বেশি হবে সেও আমাদের মধ্যে থেকে আসবে, কিন্তু এমনটা হয় নাই। এই কারণে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিংসা করত যে নবুয়াত মোহাম্মদকে কেন দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ, আমাদের বনি ইসরায়েলের মধ্যে কাউকে দেওয়া হয়নি কেন। এই কারণে তারা প্রিয় নবীর প্রতি হিংসা করত এবং কালিমা পড়ত না। তো এটা হচ্ছে বনি ইসরায়েলের আলিম ওলেমাদের তিনটি রোগ, একটা আত্মগৌরব, নিজেকে উত্তম মনে করা, ভালো মনে করা, দ্বিতীয় হচ্ছে সম্পদের লোভ, আর তৃতীয় হচ্ছে হিংসা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কোরআনে পাকের আয়াতে মুবারাকা তেলাওয়াত করলাম, ওটা সূরা বাকারার কোরআনে পাকের আয়াত, তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বনি ইসরায়েলদেরকে বলছেন যে তোমাদের এই তিনটি রোগের জন্য চিকিৎসা স্বরূপ তোমরা এই তিনটি কাজ করো। প্রথমে আল্লাহ তাআলা বললেন কি, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই আয়াতের বরকতে তোমাদের আত্মগৌরব থেকে তোমাদের মুক্তি মিলবে, যখন তোমরা সত্য মনে আল্লাহ পাকের দরবারে ঝুঁকে পড়বে, সিজদায় মাথা নত করবে, সুবহান রাব্বিয়াল আ'লা বলবে, তখন সেটার বরকতে তোমাদের অহংকার ভেঙে যাবে, তোমাদের মধ্যে নম্রতা এবং বিনয় সৃষ্টি হবে এবং অহংকারের এবং আত্মগৌরবের বিপদ থেকে তোমরা মুক্তি পাবে। তাই হে বনি ইসরায়েল, তোমরা নামাজ পড়ো। দ্বিতীয়ত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আতুজ জাকাহ, এবং জাকাত প্রদান করো। তোমাদের মধ্যে যে সম্পদের লোভ রয়েছে, সম্পদের আধিক্যের লোভ, তোমরা জাকাত প্রদান করো, এর বরকতে যখন তোমরা দান সৎকা করবে, জাকাত দিবে, তো এর বরকতে তোমাদের সম্পদের যে লোভ সেটা কমে আসবে, সেটা শেষ হয়ে যাবে। এবং তৃতীয় সমাধান আল্লাহ তাআলা কি দিলেন, ওয়ারকাউ মাআর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাত সহকারে নামাজ পড়ো, জামাত সহকারে নামাজ পড়ো। যখন তোমরা মসজিদে উপস্থিত হয়ে অপর মুসলিমের সাথে মিলে একই কাতারে দাঁড়াবে, যখন তোমরা দেখবে যে কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ দাসী কর্মচারী, কেউ রাজা, আবার কেউ সাধারণ প্রজা, কেউ নিজের যুগের গস কুতুব আবদাল, আবার কেউ সাধারণ গুনাহগার, সকল প্রকারের মানুষ যখন আল্লাহ পাকের সামনে উপস্থিত হয়ে একই কাতারে দাঁড়াবে, কারো জন্য কোনো আলাদা চেয়ারের বা আসনের ব্যবস্থা নেই যে অমুকে আসলে শুধু চেয়ারেই বসবে, তার জন্য সিংহাসনের কোনো ব্যবস্থা নেই, বরং সকলেই একইভাবে একই কাতারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে দাঁড়াবে, এমন কি কোনো বৈষম্য নেই, তখন তোমাদের অন্তরে নম্রতা সৃষ্টি হবে, বিনয় সৃষ্টি হবে, তখন একে অপরের প্রতি যে হিংসা, সে হিংসা তোমাদের শেষ হয়ে যাবে। যখন তোমরা বুঝতে পারবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেউ ছোট বড় নয়, ধনী হোক বা গরিব হোক একই কাতারে দাঁড়াবে, একই সাথে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সেজদা করবে, দণ্ডায়মান হবে এবং রুকু করবে, কেউ বাদশাহ হোক বা তার দাসী হোক একই কাতারের মধ্যে দাঁড়াবে। তো যখন তোমরা এই কাজটি করবে তখন তোমাদের ভিতর থেকে হিংসা দূর হয়ে যাবে। তো এই তিনটি কাজ তোমরা করো, নামাজ, জাকাত এবং জামাত সহকারে নামাজ পড়া। রুকুকারীদের সাথে রুকু করা মানে কি, একত্রে নামাজ পড়া জামাত সহকারে। এই আয়াতে মুবারাকাতে বানী ইসরায়েলদেরকে বলা হচ্ছে, কিন্তু যেহেতু কোরআনে পাকে অবতীর্ণ হয়েছে তো এটাতে আমাদের জন্য শিক্ষা রয়েছে। যদি এই তিনটি কাজের উপর আমরা উম্মতে মুহাম্মাদীরা মুসলমানেরাও আমল করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য অনেক সফলতা রয়েছে, আমাদের ইমানও পাকাপোক্ত হবে। যেমন সর্বপ্রথম যে আল্লাহ তাআলা বললেন নামাজ কায়েম করো, তো নামাজ কায়েম করার অর্থ কি এটা বুঝে নিন, নামাজ কায়েম করার অর্থ এটা বুঝে নিন। অনেক লোক রয়েছে আমাদের সমাজে যারা মাআজ আল্লাহ শরীয়ত ও তরিকতকে আলাদা আলাদা করে দেখে, নাম দিয়ে থাকে তাসাউফ আর পদ্ধতি অবলম্বন করে মুনাফিকদের। এই হতভাগাদের যদি নামাজের দাওয়াত দেওয়া হয় তাহলে বলে যে কোরআনে পাকের মধ্যে তো নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, নামাজ পড়ার কথা বলা হয় নাই। তো নামাজ কায়েম করা আলাদা জিনিস, পড়া আলাদা জিনিস, আর নামাজ তো কায়েম আছেই। তো এই অপদার্থদেরকে কে বুঝাবে যে ভাই বলো নামাজ কায়েম আর পড়ার মধ্যে কী পার্থক্য? এরা আল্লাহই জানে নামাজ কায়েম করা দ্বারা কী উদ্দেশ্য, কী মিনিং নিয়ে বসে আছে। অথচ নামাজ কায়েম করা মানে নামাজ পড়াই। যার উপর কোরআনে পাক অবতীর্ণ হয়েছে, সে প্রিয় নবী রাসূলে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সারা জীবন নামাজ আদায় করেছেন। যখন থেকে নামাজ ফরজ হয়েছে তখন থেকে সারা জীবন নামাজ আদায় করেছেন, আর রাতে বেলায় তো এত লম্বা কিয়াম করতেন নামাজের মধ্যে যে আমার প্রিয় নবীর পা মুবারক ফুলে যেত। সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন সকল নবী রাসূলদের সর্দার হয়ে, আর আজ আমি সাধারণ মুসলমান হয়ে বলছি নামাজ পড়তে পারি না, নামাজের সময় নাই, নামাজের অন্যান্য মিনিং বলছি। মূল বিষয় হচ্ছে ইসলাম, ইমান হচ্ছে মনের বিষয়, আমার মনের মধ্যে নামাজ আছে, মনের মধ্যে ইমান আছে, এত বাহ্যিকভাবে দেখাতে পারবো না। এমনও অনেক অপদার্থ অশিক্ষিত মানুষ আছে। তো নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম রাখার অর্থ এখন মনোযোগ সহকারে শুনুন, নামাজ কায়েম করার মানে কি, নামাজ শুদ্ধভাবে পড়া। নামাজ কায়েম করার মানে নামাজ শুদ্ধভাবে পড়া, নামাজের রুকু, সেজদা, তিরাত, কিয়াম ইত্যাদি সবগুলো কাজ একদম ওইভাবে আদায় করা যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। সল্লু কামা রাআইতুমুনি, এমনভাবে নামাজ পড়ো, প্রিয় নবীর হাদিস, এমনভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। কিয়াম করো, রুকু করো, সেজদা করো, নিজের মন গড়াভাবে নয়, এভাবে পড়ো যেভাবে আমি পড়ছি, সেজদার সময়ে আমার মাথা কই লাগতেছে, সেজদার সময় আমার পায়ের হাড্ডিগুলো কই লাগতেছে, আঙ্গুলগুলো কীভাবে লেগে আছে আমার সেজদায়, পায়ের আঙ্গুলগুলো আমার হাত কীভাবে আছে, দাঁড়ানোর সময় আমি কীভাবে দাঁড়াচ্ছি, রুকু করার সময় আমি কীভাবে রুকু করছি, তেলাওয়াত করার সময় আমি কীভাবে তেলাওয়াত করছি, এভাবে করে নামাজ পড়ো। আচ্ছা, নামাজ কায়েম করার অর্থ তাফসিরে নাঈমের মধ্যে এটাও রয়েছে যে নামাজ সব সময় পড়া, কয়েক ওয়াক্ত নামাজ পড়া নয়, ওয়াকিমুসলা নামাজ পড়ো দ্বারা উদ্দেশ্য সব সময় নামাজ পড়ো। জোহর পড়লাম, আসরে বাসে ছিলাম পড়তে পারি নাই, বাইরে ছিলাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম তো ফজরে ঘুমিয়েছিলাম, মানে তিন ওয়াক্ত পড়লাম, দুই ওয়াক্ত পড়লাম না, এটা না, পাঁচ ওয়াক্ত নামাজ শুদ্ধভাবে আদায় করা, সময় মতো নামাজ পড়া, নামাজের চিন্তা রাখা যে নামাজ পড়তে হবে, সফরে থাকুক বা ঘরে, সুস্থ থাকুক বা অসুস্থ, সর্ব অবস্থায় নামাজ পড়তে থাকা, এটাকে নামাজ কায়েম করা বলা হয়েছে। একটা নামাজ কায়েম করার এতগুলো মিনিং রয়েছে, শুদ্ধভাবে পড়া, ভালোভাবে পড়া, আদায় করা, সময়ের ব্যাপারে চিন্তা রাখা, কোন সময় কোন ওয়াক্ত পড়তে হবে। আর সুফিয়া রাম বলেন, কলব অর্থাৎ হৃদয় আর কালিব অর্থাৎ শরীরকে আল্লাহ পাকের দিকে মনোযোগী রেখে নামাজ পড়ার নামই হলো নামাজ কায়েম করা। একাগ্রতার সাথে, বিনয়ের সাথে, মনোযোগ সহকারে নামাজ পড়ার অর্থ হচ্ছে নামাজ কায়েম করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা নামাজের জন্য দাঁড়ায় তখন আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যায়। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যায়। যখন সে এদিক সেদিক তাকায় নামাজের মধ্যে বা তার মনোযোগ এদিক সেদিক হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন। এই হাদিসে মুবারাকাটি মুসনাদে বজ্জারের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার বান্দা তুমি কি দেখছো, নামাজের মধ্যে অন্যদিকে যখন চিন্তা চলে যায়, হে আমার বান্দা তুমি কি দেখছো, কি চিন্তা ভাবনা করছো, আমার চেয়েও উত্তমের দিকে দেখছো, আমার চেয়েও উত্তম জিনিসের ব্যাপারে চিন্তা ভাবনা করছো, হে আদম সন্তান আমার দিকে মনোযোগী হয়ে যাও, আমি তার চেয়ে উত্তম যার ব্যাপারে তুমি চিন্তা ভাবনা করছো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে বান্দাদেরকে এভাবে আখ্যায়িত করেন, নামাজের মধ্যে বান্দার সাথে এভাবে কালাম করেন যদি বান্দা এদিক সেদিক অমনোযোগী হয়ে যায়। হযরত আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে বাল্যকালে দেখেছি এক ইবাদতকারী মহিলার কথা আমার খুব ভালোভাবে মনে আছে। নামাজ অবস্থায় তাকে একটি বিচ্ছু 40 বার দংশন করেছিল, 40 বার কেটেছে, কিন্তু তার অবস্থার মধ্যে একটুও পরিবর্তন আসে নাই। যখন সে নামাজ শেষ করল তখন আমি বললাম যে আম্মা, এই বিচ্ছুটিকে আপনি কেন সরাইলেন না? উত্তর দিলেন, পুত্র তুমি এখনও শিশু, এখনও এই বিষয়টা বুঝতে পারো নাই, এটা কীভাবে উপযুক্ত ছিল যে আমি তো আমার রবের কাজে মশগুল ছিলাম আর রবের কাজ করতে করতে আমি নিজের কাজ শুরু করে দিব। বিচ্ছু দংশন করলে তাকে সরানো তো আমার কাজ, কিন্তু আমি দাঁড়িয়ে আছি তো আমার রবের সামনে। এটা হচ্ছে আল্লাহওয়ালাদের তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এইভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে নামাজ কায়েম করার হুকুম দিয়েছেন, আর কায়েম করার অর্থ হইল যে নামাজ সহিভাবে আদায় করা, সময় মতো পড়া, সর্বদা পড়তে থাকা, নামাজের কথা চিন্তা করা এবং আল্লাহ পাকের তৌফিক মিলে তো এমন মন লাগিয়ে নামাজ পড়া যেভাবে পড়া উচিত। মুফতি আহমদ ইয়া খান নাঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখেন যে নামাজ কায়েম করা মনোযোগ সহকারে, একাগ্রতা, বিনয়, খুশু খুজু সাথে নামাজ পড়া মানুষকে মন্দ ও অনিষ্টতা বিষয়ক বস্তু থেকে বাঁচিয়ে দেয়। আমরা বলি না যে নামাজ তো বান্দাকে মন্দ কাজ থেকে বাঁচায়, তো আমরা নামাজ পড়ি তো মন্দ কাজ থেকে বাঁচতে পারি না কেন? কারণ আমরা সেভাবে নামাজ পড়ি না যেভাবে নামাজ পড়ার হক রয়েছে। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দরবারে আরজ করা হলো, অমুক ব্যক্তি রাতে নামাজ পড়ত এবং সকালে চুরি করত, নামাজ চোর। এমন ব্যক্তি নামাজও পড়ত আবার চুরিও করত, এমন ব্যক্তির ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অচিরেই নামাজ তাকে মন্দ আমল থেকে দূরে সরিয়ে দিবে। আর ঠিকই তাই হলো, কিছুদিন পরেই তার মধ্যে এমন ফিলিংস আসলো, সে অনুভব করলো যে আমি নামাজ পড়ি আবার অন্যের হকও নষ্ট করছি, তখন সে চুরি করা ছেড়ে দিল। হযরত আব্দুর রহমান সফাউরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি নুজহাতুল মাজালিসে একটি অদ্ভুত ঘটনা বর্ণনা করেন, যার সারাংশ এরকম যে এক ব্যক্তি কোনো মহিলার প্রেমে আসক্ত হয়, অবশেষে সাহস করে সে একটি চিঠি লিখে সে মহিলার প্রতি ভালোবাসার কথা প্রকাশ করল। ওই মহিলা অত্যন্ত ভালো বংশের ছিল। সে মহিলা যিনি লিখেছেন এই ঘটনাটি নুজহাতুল মাজালিসের মধ্যে, হযরত আব্দুর রহমান রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বলেন যে মহিলাটি ভালো বংশের ছিল। এটা খুব ইম্পর্টেন্ট একটি বাক্য, কারণ ভালো বংশের না হলে আজকাল এরকম অসংখ্য উদাহরণ আছে, বিবাহিত সন্তানও আছে, কিন্তু এরকম প্রস্তাব যদি বাইরের কোনো পরপুরুষ দিয়ে দেয় তাহলে আকর্ষণ বেড়ে যায় তার প্রতি, তখন যে সন্তান আছে স্বামী আছে এগুলো আর পরোয়া করে না, নাউজুবিল্লাহ, তখন শয়তানও খারাপ কাজের দিকে ধাবিত করে দেয়। এমন আর অসংখ্য উদাহরণ আছে আমাদের সমাজেও, আল্লাহ তাআলা হিফাজত করুক। তো এই বিষয়টা পরিচয় দেয় ওই নারী বা মহিলা কোন বংশ থেকে বিলং করে। তো ভালো বংশের নারী বা মহিলারা এসব কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। সে কি করলো, চিঠি পেয়ে সে পেরেশান হয়ে গেল, চিঠি পেয়ে সে পেরেশান হয়ে গেল, যেহেতু সে বিবাহিতও ছিল, কিছু একটা মনে করে সে ওই চিঠিটি তার স্বামীর হাতেই দিয়ে দিল যে দেখেন একজন ছেলে আমাকে এরকম প্রস্তাব দিল। তার স্বামী একটি মসজিদের ইমাম ছিলেন এবং খুবই পরহেজগার হওয়ার পাশাপাশি বিবেকবানও ছিলেন, তার নিজের স্ত্রীর উপর পূর্ণ আস্থা ছিল। সুতরাং ওই চিঠির উত্তরে তার স্ত্রীর মাধ্যমেই তিনি বললেন যে অমুক মসজিদের ইমামের পিছনে তুমি লাগাতার 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ো, এরপর আমি তোমাকে সিদ্ধান্ত দিব বা যা হবে দেখা যাবে। ওই প্রেমিক কাগজটি পেয়ে খুব খুশি হলো, মাত্র 40 দিন নামাজ পড়লেই আমি আমার প্রেমিকাকে পেয়ে যাব। তো সে নিয়মিতভাবে জামাত সহকারে নামাজ পড়া শুরু করে দিল। যতই দিন যাচ্ছে নামাজের বরকত তার উপর প্রকাশ পেতে লাগলো। আচ্ছা, যে মসজিদের ইমামের পিছনে গিয়ে নামাজ পড়তে বলা হয়েছে ওটা সেই মসজিদের ইমাম যে ওই নারীর স্বামী ছিল, ওই মহিলার স্বামী ছিল, হাজবেন্ড ছিল। হাজবেন্ডও দেখলো যে হ্যাঁ, ওই ব্যক্তি আসছে নামাজ পড়ার জন্য 40 দিন, আর এর বরকত এমনভাবে তার হৃদয়ের জগৎটাকে বদলিয়ে দিল যে 40 দিন জামাত সহকারে শুদ্ধভাবে নামাজ পড়ার পর সেই ওই ব্যক্তি যে প্রেমিক ছিল সে নিজের ওই প্রেমিকাকে নারীর প্রতি পয়গাম পাঠায় যে হে জনাবা, নামাজের বরকত আমার চোখ খুলে দিয়েছে, আমি মাঝ আল্লাহ হারাম কাজের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আল্লাহ পাকে লক্ষ কোটি শুকরিয়া যে তিনি আমাকে তোমার ভালোবাসার মোহ থেকে মুক্তি দান করেছে। এখন আমার অন্তরে আর তোমার কোনো ভালোবাসা নেই, আমার অন্তরে আল্লাহ তাআলার ইবাদতের নূর প্রবেশ করেছে। যখন এই পয়গাম ওই চিঠি যখন ওই নেককার মহিলা তার স্বামীকে শোনাইলেন, তখন ওই ইমাম ওই স্বামী তার মুখ থেকে তৎক্ষণাৎ বের হয়ে গেল সাদাকাল্লাহুল আযীম ফি কওলিহি, যে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কোরআনে মাজিদে সত্য বলেছেন। কি বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। নামাজ মন্দ কাজ থেকে বান্দাকে বিরত রাখে, তাই আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমরা অনেকে মনে করি আমার উপর শুধু জুমার নামাজ ফরজ আর ঈদের নামাজ ফরজ, এটা ভুল, শয়তান ওয়াসওয়াসা দিয়ে রেখেছে আপনাকে। আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর এই নামাজের কিন্তু অনেক উপকারিতা আছে, দুনিয়াতেও ফায়দা আছে আখিরাতেও ফায়দা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে বান্দা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজ আমার চোখের শীতলতা, তারপর নামাজের ব্যাপারে বলা হয়েছে আস সলাতু মিরাজুল মুমিন, যে নামাজ হচ্ছে মুমিনের মুসলমানদের মেরাজ, আল্লাহ তাআলা দিদারের মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ পুল সিরাতের জন্য সহজতা, নূর, জান্নাতের চাবি এবং জাহান্নামের আজাব থেকে বাঁচার উপায়। আর সবচেয়ে বড়, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, নামাজ দোয়া কবুলের মাধ্যম। যারা বলে যে আমার দোয়া কবুল হয় না, আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন, তো কীভাবে কবুল হবে? আপনি সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার আপনি হুকুমকে আপনি ত্যাগ করছেন, আর এই আশা রাখে রাখছেন যে আপনার সব কবুল হবে আপনার দোয়া, এটা ভুল ধারণা। নামাজ অন্ধকার কবরে একাকিত্বের সাথী, হ্যাঁ কবরের মধ্যে নামাজ এসে বাঁচাবে। নামাজ নেকির পাল্লাকে ভারী করে, নামাজ হইল মুমিনের মেরাজ, নামাজ সময় মতো আদায় করা সমস্ত আমলের চেয়ে উত্তম। আর এই আয়াতে মুবারাকাতে যে আয়াত নিয়ে আলোচনা হচ্ছে, এই আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ারকাউ মাআর রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু করো। মানে শুধু নামাজ পড়লে হবে না, বরং জামাত সহকারে মসজিদে এসে নামাজ পড়তে হবে, জামাত সহকারে পড়তে হবে। আমরা অনেকেই অলসতার কারণে নিজেদের বাসায় নামাজ পড়ি, এটা অনেক বড় বঞ্চিত হওয়ার লক্ষণ। অথচ জামাত সহকারে নামাজ পড়ার ফজিলত হচ্ছে এমন, যে ব্যক্তি জামাত সহকারে নামাজ পড়ে সে একাকত্বের তুলনায় 27 গুণ বেশি সওয়াব পাবে। মানে আপনি বাসায় একা দুই রাকাত নামাজ পড়লেন, যে সওয়াব পাবেন জামাত সহকারে পড়লে 27 গুণ বেশি সওয়াব পাবেন, এত বেশি সওয়াব। এমনকি মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ পাক জামাত সহকারে নামাজ আদায়কারীদেরকে ভালোবাসেন। কে কে চায় যে আমাদের দোয়া কবুল হোক? সবাই চায় না দোয়া কবুল হোক? দোয়া কবুলের একটি ওয়াজিফা দিচ্ছি, দোয়া কবুলিয়তের একটি ওয়াজিফা কনসুল উম্মালের হাদিসে মুবারাকা, সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা জামাত সহকারে নামাজ পড়ে, অতঃপর আল্লাহ পাকের নিকট নিজের প্রয়োজনাদি প্রার্থনা করে, নিজের প্রয়োজন জিনিসের ব্যাপারে প্রার্থনা করে, তখন আল্লাহ পাক এ বিষয়ে লজ্জা বোধ করেন যে বান্দার চাহিদা পূরণের আগেই তাকে ফিরিয়ে দিবে। আল্লাহ পাক লজ্জা বোধ করেন যে বান্দাকে আমি খালি হাতে ফিরিয়ে দিব, সে জামাত সহকারে নামাজ পড়ল। তাই যদি চান নিজের দোয়া কবুল করতে, জামাত সহকারে নামাজ পড়ুন। আর এই হাদিসে মুবারাকা দেরা দ্বারা এটাও বোঝা গেল যে জামাত সহকারে নামাজ পড়ার পর একত্রে একসাথে নিজের চাহিদার জন্য, প্রার্থনার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দোয়া করা, এটা উত্তম কাজ, বরং দোয়া কবুলিয়তের মাধ্যম। তাই অলসতা না, জামাত সহকারে নামাজ পড়তে হবে, কারণ জামাত সহকারে নামাজ পড়া এটি ওয়াজিব। পুরুষের নামাজ মসজিদে জামাতের সাথে ঘরে ও বাজারে পড়ার চেয়ে 25 গুণ বেশি মর্যাদা রাখে, আর জামাত সহকারে নামাজ পড়া একাকী পড়ার চেয়ে 27 গুণ শ্রেষ্ঠ। উদাহরণস্বরূপ, আপনার কাছে একটি পণ্য আছে, আপনি বিক্রি করবেন, আপনি ব্যবসায়ী, বিজনেসম্যান। এখন আপনি জানেন এই জিনিসটি যদি আমি শহরে বিক্রি করি তো 100 টাকা পাব, আমার প্রফিট মুনাফা হবে 100 টাকা। এই সেম জিনিসটি যদি আমি সমুদ্রের পাড়ে গিয়ে বিক্রি করি তাহলে আমার মুনাফা হবে 2700 টাকা। কত? 2700, কোথায় 100 টাকা, কোথায় 2700 টাকা, কত ডিফারেন্স? তো যদি তখন আপনি কি করবেন? আমরা দুনিয়াদার মানুষরা কি করব, যাই কিছু টাকা খরচ করে সমুদ্রের পাড়ে যাই, সেখানে গিয়ে বিক্রি করি, আমার 27 গুণ বেশি মুনাফা হচ্ছে। তো দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা এরকম চিন্তা করতে পারি, আখিরাতে করতে পারি না কেন? আখিরাত তো মেন, এটাই চিরস্থায়ী জীবন আখিরাত। দুনিয়াতে কত বছর? 50, 60, 70, 80, 100, কিন্তু আখিরাত সেখানে সব সময় থাকতে হবে। সেখানের ব্যবসা সবচেয়ে উত্তম ব্যবসা, সেখানের ব্যাপারে আপনি আল্লাহ তাআলার সাথে যে ব্যবসা করবেন এটা সবচেয়ে উত্তম ব্যবসা হবে। তাই প্রথমত নামাজে অলসতা না করা, এবং জামাত সহকারে অবশ্যই নামাজ পড়বেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন ইমাম, জামাতের কিছু ফজিলত বলছি, যখন ইমাম সূরা ফাতিহাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলে, তখন তোমরা আমিন বলো, তখন তোমরা নিম্ন স্বরে আমিন বলো, যার আমিন বলাটা ফেরেস্তাদের আমিন বলার সাথে মিলে যাবে তার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অর্থাৎ ইমাম যখন ওয়ালা দলিন বলে তখন ফেরেস্তারা আমিন বলে, আর ওই সময় মুসলমানদেরকে উচিত, মুক্তাদিদেরকে উচিত আস্তে সরে নিম্নে সরে আমিন বলা। তো ফেরেস্তাদের সাথে আমিন যদি একসাথে হয়ে যায় আল্লাহ তাআলা তার গুনাহও ক্ষমা করে দিবে। তো জামাতে নামাজের কেমন বরকত রয়েছে স্পষ্ট, যে যে ব্যক্তি জামাত সহকারে নামাজ আদায় করে না সে ইমাম সাহেবের সূরা ফাতিহা পাঠ করার পর আমিন বলতে পারে না, আর ফেরেস্তাদের সাথেও আমিন বলে নিজে গুনাহ ক্ষমা করতে পারে না। আমাদের অলসতা ও উদাসীনতার চিকিৎসা করতে হবে এবং নিজেকে গুনাহ থেকে বাঁচাতে হবে। দেখুন আমাদের বুজুর্গানে দিনগণ কীভাবে নিজেদের জামাত সহকারে নামাজ পড়ার ব্যাপারে কীভাবে তাগিদ দিতেন। হযরত মুহাম্মদ বিন সামাহা রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহির শাগরিদ ছিলেন, ছাত্র ছিলেন, তিনি 103 বছর হায়াত পেয়েছেন। 103 বছর তিনি প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়তেন। জামাতের সাথে নামাজ আদায় করার স্পৃহা এমন ছিল যে লাগাতার 40 বছর পর্যন্ত তিনি জামাত সহকারে নামাজ আদায় করেছেন এবং তাকবীরে উলা কখনো ছুটে নাই, তাকবীরে উলা প্রথম রাকাত কখনো ছুটে নাই। তিনি বলেন যে যেই দিন আমার আম্মা জান ইন্তেকাল করেছেন ওই দিন আমার জামাত ছুটে গিয়েছিল। তো আমার খেয়ালে আসে যে জামাত সহকারে পড়লে তো 25 গুণ সওয়াব পেতাম, সে একই নামাজ, এ কারণে সে একই নামাজ আমি 25 বার আদায় করলাম। জামাত সহকারে পড়তে পারি নাই তাই 25 বার আমি আবার আদায় করলাম। এরপর আমার নিদ্রা আসলো তো স্বপ্নে এসে কেউ বলল যে 25 বার নামাজ তো তুমি পড়ে ফেললে, কিন্তু ফেরেস্তারা যে আমিন বলেছিল সেটার কি করবে, সেটা তো ছুটে গেল, সেটা তো কোনোভাবেই পাবে না। এক ওয়াক্ত নাম জামাত সহকারে নামাজ ছুটে গেল তো 25 বার পড়ে নিলে সওয়াব পেয়ে গেলে, কিন্তু ফেরেস্তাদের আমিনের কি করবে, কত বড় একটি কথা। আমাদের বুজুর্গানের দিনদেরকে এভাবে করে ইঙ্গিত ইশারার মাধ্যমে বোঝানো হতো যে ইবাদত জামাত সহকারে নামাজ পড়া কত ইম্পর্টেন্ট। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তার ব্যাপারেও বর্ণিত আছে যে তিনি কখনো জামাত ত্যাগ করতেন না। জামাত সহকারে যদি কখনো নামাজ ছুটে যেত তিনি পরবর্তী ওয়াক্ত পর্যন্ত শুধু একাই নামাজ পড়তে থাকতেন কাফফারাস্বরূপ। উদাহরণস্বরূপ জোহরের নামাজ তিনি জামাত সহকারে পড়তে পারেন নাই, আসর পর্যন্ত তিনি শুধু নফল নামাজ পড়তে থাকতেন কাফফারাস্বরূপ, যে আমি কেন জামাত পড়তে পারলাম না। চিন্তা থাকতো তাদের মধ্যে যে জামাত ছুটা এটা কোনো ছোট বিষয় না। তাই আমি সকলকে অনুরোধ করব যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি পড়েন, নাহলে দুনিয়াতেও ধ্বংস হয়ে যাব, আখিরাতেও ধ্বংস হয়ে যাব, কবরেও ধ্বংস হয়ে যাব, পুলসিরাতেও পড়ে যাব, মিজানে পাল্লাও হালকা হবে, কত বড় বড় পরীক্ষা আমাদের সামনে। আমরা মুসলমান হয়ে নামাজ কাজা করি, কবরের পরীক্ষা, মিজানের পরীক্ষা, পুলসিরাতের পরীক্ষা, আমাদের মধ্যে থেকে কে চাই যে কিয়ামতের দিন জাহান্নামের মুখ দেখতে হবে, কেউ চাই? জাহান্নামে প্রবেশ করা তো দূরের কথা, জাহান্নামের মুখও যেন দেখতে না হয় তার জন্য নামাজ পড়তে হবে, আর জামাত সহকারে পড়তে হবে, এটা ওয়াজিব জামাত সহকারে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাত সহকারে নামাজ পড়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।